রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় তিন তিনবার করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কাছে দেশে প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো হামদে বারী তাআলা, আর নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে একটি বিষয় রেখেছি নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত যেন পৌঁছাতে পারি, ঘরে বসে যেন আমরা কিছু ইলমে দিন শিখতে পারি, দিন ইসলামের কথা শিখতে পারি, শুনতে পারি, পারিবারিকভাবে যেন আমাদের উপকার সাধিত হয়, নিজের জীবনেও যেন কিছু এগুলো আমল করতে পারি। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে ফয়জুর রহমান ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়াজাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى على الحبيب صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি যখন সে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকে, তার মধ্যে কিছু গুণ বা কিছু ক্ষমতা ধীরে ধীরে আসতে থাকে, অর্থাৎ সে ভালো বুঝে, মন্দ বুঝে, কোনটা আগুন সেটাও বুঝে, কোনটা পানি সেটাও বুঝে, কোন দিকে গেলে বিপদ হবে সেটাও বুঝে, আর কোন দিকটা আমার জন্য ভালো সেটাও সে বুঝে। এভাবে বুঝ যখন তার মধ্যে আস্তে আস্তে আসতে থাকে, ভালো মন্দ বুঝতে শিখে সে, তখন তার মধ্যে ব্যবস্থাপনা যে বিষয়টা রয়েছে, নিয়ন্ত্রণ যে বিষয়টা রয়েছে, এটাও তার মধ্যে চলে আসে। একটা পর্যায়ে গিয়ে ওই লোকটি কোনো না কোনো প্রতিষ্ঠান বা নিজের ঘরের একজন বুঝদার ব্যক্তি, বা সে পুরাটা ম্যানেজ করতে শিখে, কন্ট্রোল করতে শিখে। ব্যবস্থাপনার যে কাজ, কর্মচারীরা পরিকল্পনা অনুসরণ করছে কিনা এবং উন্নত সাধিত হচ্ছে কিনা তা অনুধাবনের জন্য পর্যবেক্ষণ করে এবং অমিল কমানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করে তাকে নিয়ন্ত্রণ বলে। অফিসের মধ্যে যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো কর্মচারীরা মানছে কিনা, সেই নিয়মকানুনগুলো ফলো করছে কিনা, আর অমিল যে রয়েছে এটা অফিস মেনে নিবে না, এই কাজটা অফিসের অনুমতি সাপেক্ষে হয়নি, এই কাজটা এভাবে করার দরকার ছিল না, এই যে অমিলটা রয়েছে, এই অমিল ধীরে ধীরে দূর করা, আর অফিসের দেয়া যে নিয়মকানুন রয়েছে এগুলোকে যারা কর্মচারী আছে তাদের মাধ্যমে এগুলো পরিপূর্ণ করা, এক নিয়ন্ত্রণ। আর এর জন্য ব্যবস্থাপক একজন ব্যক্তি থাকে, একজন মানুষ থাকে এগুলো সিস্টেম চালানোর জন্য। ব্যবস্থাপনার যে মৌলিক কাজ, মাপকাঠি বা মানদণ্ড প্রতিষ্ঠা করে, আসল বা মূল কার্যক্রমকে সেগুলোর সাথে তুলনা করে এবং প্রয়োজনে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে, যারা করে এই কাজগুলো, যারা পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে নিয়ন্ত্রণ বলে, ওই সকল ব্যক্তিরা নিয়ন্ত্রণ করে। এখন দেখা গেছে এই নিয়ন্ত্রণ পারিবারিকভাবেও নিজের ঘরকে নিয়ন্ত্রণ করতে হয়, ব্যক্তিগতভাবে ব্যক্তিকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে হয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে হয়, নিজের অফিসকে নিয়ন্ত্রণ করতে হয়। এই নিয়ন্ত্রণ এক এক জায়গাতে এক এক রকমের তাকে চালাতে হয়। যেমন যদি কোনো ব্যক্তিকে বলি সে খুব ভালো অফিস নিয়ন্ত্রণ করে, তার অফিস নিয়ন্ত্রণ করা আর ঘর নিয়ন্ত্রণ করা এক কাজ না। অফিস অফিসের মতো নিয়ন্ত্রণ করতে হয় আর ঘর ঘরের মতো নিয়ন্ত্রণ করতে হয়। যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে করতে হবে, বলতে হবে, দেখতে হবে। আবার যদি বলি ঘর যেভাবে নিয়ন্ত্রণ করছে একজন ব্যক্তি, তার ব্যবসা প্রতিষ্ঠান সেভাবে নিয়ন্ত্রণ করবে না। ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার জন্য ভিন্ন পথ রয়েছে, ভিন্ন তরিকা রয়েছে, ভিন্ন কাজ রয়েছে। এখন এই নিয়ন্ত্রণ করতে না জানার কারণে মানুষ নিজের জীবনে অনেক পরেশানগ্রস্ত হয়ে যায়, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, অনেক ভুল কাজ তার সামনে চলে আসে নিয়ন্ত্রণ করতে না জানার কারণে। এখন ইসলাম আমাদেরকে এই নিয়ন্ত্রণ সম্পর্কে কি বলেছে, আমরা ব্যক্তি জীবনে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব, এই সকল বিষয় আমাদের জানা দরকার। পারিবারিকভাবে নিজের পরিবারকে কিভাবে নিয়ন্ত্রণ করব এটাও জানা দরকার। আর যদি আমি ব্যবসা বাণিজ্য করি তো কিভাবে হালাল পন্থায় শরিয়াত মোতাবেক আমার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করবে এগুলো আমার জানা দরকার। মানুষ সবাই কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করছে নামে মাত্র। আপনি যদি কোনো ব্যক্তিকে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কানে হেডফোন লাগানো আছে, হাঁটুর উপরে কাপড় পরা আছে, তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি নিয়ন্ত্রণ করতে জানেন? হ্যাঁ, দেখেন আমার মাথার দিকে তাকিয়ে কত সুন্দরভাবে আমি চুল কেটেছি, নিজের ইচ্ছা মতো আমি কিভাবে পোশাক পরেছি, আমার নিয়ন্ত্রণ আমি করছি, সময় মতো অফিসে যাচ্ছি, বন্ধুদের সাথে চলছি, খাবার ঠিক মতন খাচ্ছি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি। কিন্তু সে নিয়ন্ত্রণ শরীয়তের হুকুম মোতাবেক হচ্ছে না, কেননা তার ফরজ তরক হাঁটুর উপরে কাপড় আছে, হেডফোন কানে লাগানো আছে, গান শুনতেছে, সে ভাবছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু সে সত্যিকারের ভাবে পারেনি। ইসলাম এ সম্পর্কে কি বলে, আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব, আমার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, আমার পরিবার কিভাবে করব, এই বিষয়ে যখন আমরা জানব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যাদের মাথায়, যাদের ঘাড়ে এই নিয়ন্ত্রণের দায়িত্ব এসেছে, যারা নিয়েছি আমরা দায়িত্ব, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যারা নিয়েছি, পরিবারের পক্ষ থেকে যাদেরকে দেওয়া হয়েছে, আমরা নিয়ন্ত্রণ করা শিখে যাই, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা না আমার অফিসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে, না ঘরের মধ্যে অশান্তি থাকবে, নিয়ন্ত্রণ করা শিখি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সমাধান হয়ে যাবে। আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে বিজ্ঞ মোবালিকে দাওয়াত ইসলামী লিয়াকত ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা, কিছু আলোচনা শুনবো লিয়াকত ভাই থেকে। অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, ফয়জুর রহমান ভাই আমাদেরকে হামদ শুনিয়ে দিন।
সল্লাল্লাহু আলা মুহাম্মদ
صلی علی شفیعنا صلی علی محمد پھر کے گلی گلی تباہ ٹھوکر سب کی کھائے کیوں پھر کے گلی گلی تباہ ٹھوکر سب کی کھائے کیوں دل کو جو عقل دے خدا دل کو جو عقل دے خدا تیری گلی سے جائے کیوں صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد اللہ 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 یا الہی شادا یا می تمہار دانر شنگ چائی یا الہی شادا یا می تمہار دانر شنگ چائی مشکل تے پڑ لے تو کھن آسان کاریر شنگ چائی مشکل تے پڑ لے تو کھن آسان کاریر شنگ چائی اللہ 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 یا الہی آدھار گورے اشب جاخن کٹھین رات تاہر پریو مکھیر شوبھر شو پربھاتر شنگ چائی یا الہی روز حشر پڑے شورے پڑبے جاخن درون شور نیراپتا شانتی داتا پریو نبیر شنگ چائی نیراپتا شانتی داتا پریو نبیر شنگ چائی اللہ 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 یا الہی درون تھ
তৃষ্ণায় জিহে বজখন হইবে বের আবে কৌসর পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই ইয়া ইলাহি ঝসরে সূর্য যখন মাথার উপর ইলাহি রোজ ঝসরে সূর্য যখন মাথার উপর ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ইয়া ইলাহি চলতে যখন হইবে ধারে তোর বাড়ির রাব্বি সাল্লিম মুখের বাণী সেই দরদির সঙ্গ চাই ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শির ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শির মোস্তফার জাগ্রত প্রেম দোলতেরি সঙ্গ চাই মোস্তফার ওই জাগ্রত প্রেম দোলতেরি সঙ্গ চাই ইয়া ইলাহি সদায়ামি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসন কারীর সঙ্গ চাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 জাল্লা জালালুহু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর কালাম শুনছিলাম আমরা ফয়জুর রহমান ভাই আমাদেরকে শোনাচ্ছিলেন ইনশাআল্লাহ তাআলা নাতে রসুল শুনবো আমরা কিছু আলোচনা করে আজকের যে বিষয় রেখেছি নিয়ন্ত্রণ এই শব্দটা নিয়ন্ত্রণ এক এক সময় এক এক দিক থেকে মানুষ ব্যবহার করে লিয়াকত ভাই যখন কোনো ব্যক্তির রাগ আসে স্বাভাবিক রাগ আসতেই পারে মানুষ আর রাগ আসার পরে নিজেকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা কি আমি এই মুহূর্তে কি করব এটাও অনেক বড় একজন ব্যক্তির জীবনে কিন্তু অনেক সময় এই নিয়ন্ত্রণ করতে না পারলে রাগের সময় নিয়ন্ত্রণ করতে না পারলে সংসার ভেঙে যায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ফ্যাসাদ শুরু হয়ে যায় সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটে যায় তার কারণ ওই সময়টা নিজেকে নিয়ন্ত্রণ
না করার কারণে
কিছু মাদানী ফুল দর্শক
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন যেটা নিয়ন্ত্রণ আপনি আলোচনা বিষয় রেখেছেন আজকে ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়
ম্যানেজমেন্ট
মাশাআল্লাহ তো প্রথমে আপনি রাগের ব্যাপারে নিয়েছেন মানুষ অনেক সময় অনেক বড় বড় বিষয়কে পর্যন্ত ছাড় দেয় তারপরে এমন অনেক সময় দেখা যায় ছোট ছোট কিছু বিষয়ের কারণে ছাড় না দেওয়ার কারণে মানুষের সংসার পর্যন্ত ভেঙে যায় বন্ধন পর্যন্ত ছিন্ন হয়ে যায় তো এটা হচ্ছে রাগ যখন আসে তখন আর রাগ এমন একটি জিনিস শয়তানকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কীভাবে তোমার ফাঁদে মানুষকে ফেলো তো সে বলল একে অপরের মধ্যে রাগ করিয়ে বা বিবাদ সৃষ্টি করে আমি আমার ফাঁদে ফেলি। কেননা বান্দা যখন রাগান্বিত হয়ে যায় তখন সে নিজেও জানে না, সে এমন নিয়ন্ত্রণহীন হয়ে যায়, সে কি বলছে সে নিজেও জানে না। আর আমরা দেখতে পাই যে সমাজের মধ্যে যখন রাগারাগি হয়, বিবাদ সৃষ্টি হয়, তখন মানুষ মানে তার চরিত্রের একদম নিম্ন শিখরে গিয়ে পৌঁছায়। কেননা রাগ হয়তো বা আমি আপনার সাথে করছি, আমাদের সমাজের মধ্যে এখন দেখা যায় যে রাগটা আমার মা বাবা পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ রাগারাগি হচ্ছে আমাদের মধ্যে, কিন্তু গালাগালি হচ্ছে আমার মা বাবা পর্যন্ত।
অনেকে এমনও বলে কি এর ছায়াটাও দেখতে মিলছে।
জি, এরকম তো রাগ এমন একটি বিষয় যেটা যদি যে সময় আসে সে সময় নিয়ন্ত্রণ না করা হয় তাহলে অনেক বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা বসেছিল। তো আমার আকা আলিহি সালাতুসালাম ইরশাদ করছেন যে দেখি বলো তো তোমরা যে শক্তিশালী বীর কে। তো এখন সবাই মনে করলো যে বীর তো তাকেই বলে যে হয়তো বা যুদ্ধের মধ্যে কাউকে হারিয়ে দেয় বা কারোর মধ্যে লাগলো বীর সে, এখন সবাই ওটা বললো। কিন্তু আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন না, সে শক্তিশালী বীর নয় যে যুদ্ধের মধ্যে জয়ী হয়। আমি এটা হাদিসে পাকের সারমর্মে বলছি যে ওই ব্যক্তি শক্তিশালী বীর যে রাগ আসার সময় নিজের রাগকে দমিয়ে রাখে, নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখে, সেই হচ্ছে শক্তিশালী বীর। আর দেখেন রাগ এটা স্বাভাবিক জিনিস, এমন অনেক বিষয় হয়ে যায় আমার আয়ত্তের বাইরে, অনেক কিছু হয়ে যেতে পারে আর রাগ চলে আসতে পারে। তো তাই বলে কি আমি রাগ দেখাবো? রাগ আসাটা স্বাভাবিক, অনেকে মনে করে যে তাহলে কি রাগে আসবে না? না, রাগ আসবে,
আসবে,
কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইসলাম আমাদেরকে তারগিব দিয়েছে। রাগ তোমার আসবেই, কিন্তু সেই রাগ আসার পর সেটাকে তুমি নিয়ন্ত্রণ করবে। আর এর অনেক সুন্দর সুন্দর চিকিৎসাও আলহামদুলিল্লাহ রাগের চিকিৎসা নামক রিসালার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো রাগ এটাকে যদি নিয়ন্ত্রণ করা হয় জাকির ভাই, তাহলে আমার মনে হয় আরেকটা বিষয় হচ্ছে যে কেউ না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। এখন জাকির ভাই বলতেছে না আমি কেন রাগকে নিয়ন্ত্রণ করবো, লিয়াকত ভাই বলতেছে না আমি কেন নিয়ন্ত্রণ করবো, এখানে যে কোনো একজনকে পিছিয়ে আসতে হবে, না হলে কিন্তু কেউ পারবে না। এখন হ্যাঁ, আপনি আমার উপর বলেই যাচ্ছেন, বলে যাচ্ছেন, আমি দমিয়ে রাখি, আমি যদি রিয়াকশন না দিই আপনি কতক্ষণ বলবেন জাকির ভাই? আপনি কতক্ষণ আমাকে ভালো মন্দ বলবেন? থেমে যাবে। এখন আমি, আপনিও বলছেন আমিও বলছি, তাহলে পাথরে পাথরে তো সংঘর্ষ হবেই। হ্যাঁ, এরকম তো সংঘর্ষ লেগেই থাকবে। তো একজনকে যদি স্যাক্রিফাইস করা যায়, একজন যদি স্যাক্রিফাইস করে, তাহলে আশা করি রাগ নামক যে ভয়ানক ব্যাধি আছে এটা দূর হয়ে যেতে পারে। আর আমাদের পারিবারিক বিষয়গুলোতে এখন আপনি দেখেন ছোট ছোট বিষয় আমরা মানে ছাড় দিতে রাজি না, ছোটখাটো বিষয় যে ধরেন ওর জন্য এই জিনিসটা আনলো, আমার জন্য কেন আনলো না, রেগে গেলাম। হ্যাঁ, পাশের বাসার মানুষ ওকে দাওয়াত দিল, আমাকে কেন দিল না, রেগে গেলাম। মানে ছোটখাটো বিষয় এমনও হতে পারে তার কোনো মজবুরি আছে,
কারণে অকারণে
অনেক কিছু হতে পারে। তো কিন্তু আমি আসলে এটা হচ্ছে মেইন বিষয় হচ্ছে ইলমে দিন না থাকার কারণে আমি এখন রাগ নামক বিষয়টা থেকে বাঁচতে পারতেছি না, নিজেকে হেফাজত করতে পারতেছি না। আর এই রাগ নামক বিষয়টা থেকে যে ব্যক্তি বেঁচে যেতে পারবে সে অনেকগুলো কবিরা গুণা থেকে বেঁচে যেতে পারবে।
আল্লাহ আল্লাহ,
কেননা এই রাগের কারণে আরো অনেক কবিরা গুণের সৃষ্টি হয়ে
যায়,
অনেক কবিরা গুণা, গালাগালি বলেন, মারামারি বলেন, বন্ধন ছিন্ন বলেন, অনেক ধরনের কবিরা গুণা সৃষ্টি হয়ে যাচ্ছে। একটা গুনাহের কারণে অনেকগুলো গুণা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো কেউ যদি রাগ এসে যায় আমি তাদেরকে বলবো, ইসলাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছে যে রাগ আসলে তুমি চুপ হয়ে যাও, রাগ আসলে দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে যাও, এরকম অনেক কিছু অজু করার ব্যাপারেও বলা হয়েছে। তো রাগ এটা আসবে, আর আমি ছাড় দিতে শিখি, কেননা মাফ করার ব্যাপারেও ফজিলত এসেছে। আমি যদি আমার কোনো একটা ভাই আমাকে ভালো মন্দ বলে ফেললো, গাল মন্দ করে ফেললো, এখন আমি যদি সেটাকে নিয়ে চিন্তা করতেই থাকি, করতে থাকি। আচ্ছা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এটা আমি নিজেই ডাবিং করেছিলাম, বাগদাদরে স্যার খুব সুন্দর মেসেজ দিয়েছিল এটা, মানে বললো না যে একদিনে কয় সেকেন্ড হয়, 86,400 সেকেন্ড কম বেশ এরকম একদিনকে যদি সেকেন্ডে রূপান্তরিত করা হয়। তো একটা খুব সুন্দর মেসালের মাধ্যমে বুঝিয়েছে, ধরো তোমার কাছে 86,400 টাকা আছে, এখন একটা ডাকাত তোমাকে পেলো রাস্তার মধ্যে, তুমি যাচ্ছ, তোমাকে ডাকাত পেলো, এখন ডাকাত তোমার থেকে মানে তোমাকে ধমক দিয়ে তোমাকে জব্দি করে তোমার থেকে 10 টাকা নিয়ে নিল, আর বাকি টাকা তোমার কাছে আছে, মেহফুজ আছে। এখন বলো তো তুমি কি সেই 10 টাকার জন্য ওর পেছনে দৌড়াবা, নাকি বাকি যে টাকা তোমার কাছে আছে এগুলো হেফাজতে তুমি চলে যাবা? তো খুব সুন্দর উত্তর দিল, এটা আসলে শিক্ষক ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা বলছে স্যার আমরা তো এগুলো বাকিগুলো নিয়ে যাবো, 10 টাকার পিছনে কেন দৌড়াবো, আমার কাছে আরো অনেক টাকা আছে। তো বলতেছে আসলে তোমাদের কাজ আর কথার মধ্যে মিল নাই। এখন স্টুডেন্টরা বলতেছে কেন স্যার মিল কেন থাকবে না, বলো না আমি অধিকাংশ মানুষকে দেখেছি যে তারা 10 টাকার পিছনেই দৌড়ায়, এখন এরা তো বুঝতে পারে নাই এটা কেন। বলতে দেখো এই 86,400 টাকা যদি আমি সেকেন্ড ধরি, একদিনের সেকেন্ড, আর আমরা দেখি অনেক সময় 10 সেকেন্ডের কিছু তর্ক বিতর্কের কারণে, 10 সেকেন্ডের কিছু মনোমালিন্যের কারণে আমরা বাকি সেকেন্ড গুলোকেও নষ্ট করে দিই,
নষ্ট করে দিই।
এই 10 সেকেন্ড এগুলো নিয়েই ভাবতে থাকি, এগুলো নিয়ে ভাবতে থাকি, এগুলোর কারণে হিংসা বিদ্বেষ এগুলাই। এই দেখো এই 10 সেকেন্ডে যদি তুমি ছেড়ে দিতে পারতে তাহলে বাকি এই সেকেন্ড গুলো তোমার কাজে লেগে যেত,
কাজে লেগে যেত।
এটাই হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট, যে আমরা সামান্য বিষয়ের কারণে বাকি আমাদের জিন্দগি, যেমন দেখেন এটা শুধু এত সেকেন্ড, এটা গড়িয়ে কিন্তু বছরের পর বছর চলে যায়,
ঘুরতে যায়, ঘুরতেছে।
আমার সামান্য কথার কারণে আমার বন্ধন এমন ভাবে ইয়া হয়েছে যে আমি বছরের পর বছর তার সাথে কোনো কথাবার্তা নাই, তার সাথে কোনো মেলামেশা নাই, তাকে দেখলেও আমি অন্য রাস্তা দিয়ে পাশ কেটে যাই। তো এই যে সামান্য 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের কথাবার্তার কারণে আমার পুরো জিন্দগির সময়গুলোকে আমি নষ্ট করে দিচ্ছি,
সময়ও নষ্ট করছি, কত গুণাও হচ্ছে। তাকে দেখলেই তার দোষগুলো আমার চোখের সামনে চলে আসে,
তার সামনে
তার আত্মীয় স্বজন দেখলে তার ব্যাপারে আমার ঘৃণা চলে আসে, আরে তো অমুকের বাবা, আরে এর সন্তান।
আর আমরা কখনো কোনো আড্ডার মধ্যে বসলে ওর সম্পর্কে কোনো কথা উঠলে আমার ভেতরে তো তার সম্পর্কে খারাপ ছাড়া কিছুই নাই,
কিছুই নাই,
আমার ভেতরে ওগুলাই বের হবে, আমার মুখ থেকে ওগুলাই বের হবে, আরে এরকমই আমার সাথে এটা করেছে, তো গীবত নামক গুণাও হয়ে যাবে। তো মেইন হচ্ছে ওই রাগ থেকে, দেখেন রাগ থেকেই পুরো সবকিছু সৃষ্টি।
খুব সুন্দর একটা উদাহরণ আপনি দিয়েছেন। কোন এক ব্যক্তি বলে কি যখন রাগ আসে মানুষের মধ্যে, আপনি তো 10 সেকেন্ড ছাড়ার জন্য বলছেন কি 10 সেকেন্ড আমরা ছেড়ে দেই, ওইটা নিয়ে না ভাবি আর বাকি কাজের মধ্যে নিজে লেগে যাই। অন্য একজন ব্যক্তি বলেন কি রাগ যখন আসে মানুষের মধ্যে, সে ওই রাগের মাথায় যে সিদ্ধান্ত নেয়, ওই রাগ আসছে না এই 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্ত নেয় এটা ভুল সিদ্ধান্ত,
ভুল হয়
এই সিদ্ধান্তটা, তার ভুল থাকে। তখন কারণ হলো গিয়ে সে এই রাগের মাথায় সঠিক সিদ্ধান্ত এখন নিতে পারছে না, ভুলটাই সিদ্ধান্ত তাকে নিতে হয়। যদি মনে করি যে নিজের ফ্যামিলির মধ্যে সারাসারি যেটা বলি আমরা বা তালাক হয়ে যায় মানুষের মধ্যে না, এটা কখন হয়, জেনে শুনে সুস্থ মাথায় ভেবে এরপরে কি মানে তালাক হওয়ার পূর্বে আল্লাহ তালার হেফাজত করুক, কোরআনে পাকের তেলাওয়াত করি, আমরা তেলাওয়াত করি এরপরে ভাবি কি মাথা এখন একটু মাথা ঠান্ডা হয়েছে, এখন একবার ভাবি আমি কি এই সিদ্ধান্তে যাবো কি না, হ্যাঁ 2 রাকাত নফল নামাজ আদায় করি, রাগ চলে আসছে নিজের ওয়াইফের উপর রাগ চলে আসছে, রাগ আসার পরে কি করি বা সাথে সাথে বলে দেই বা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, ওই সময় যদি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করার পর মাথাটা একটু ঠান্ডা হলো, নিয়ন্ত্রণ করলাম নিজেকে, এইবার আমি ভাবি আসলে কি কাজটা করব, আমার 2টা 4টা ছেলে সন্তান আছে, এত সুন্দর ফ্যামিলি, এত সুন্দর সংসার, বাস একটু রাগের কারণে কি হয়েছে, খাবারে লবণ বেশি হয়েছে বা কম হয়েছে বা যে কোনো একটা অসুবিধা হতে পারে, এখন এর কারণে নিজেকে আমরা পারলাম না কি করতে নিয়ন্ত্রণ করতে, বাস বলে দিলাম 2 কথা হয়ে গেল, নিজের কি সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। তো এই যে রাগের মাথায় রাগ আসার পরে 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্ত নেই, দর্শক আমাদের সিদ্ধান্তটা কিন্তু সঠিক না।
আর যেটা বিষয় আপনি তুলে দিয়েছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা বিষয়, বর্তমানে এই বিষয়টা খুব ছড়িয়ে যাচ্ছে তালাকের বিষয়টা, আর এটাও কিন্তু ছোটখাটো বিষয়ের কারণে, এরা যদি পরবর্তীতে তালাক হয়ে বাসায় চলে আসে না, একজন একজনের জন্য আলাদা হয়ে গেছে, এরা কিন্তু নিজেরাও চিন্তা করে এটা যদি না হলে ভালো হতো,
কি ভুলটা করলাম,
ভুলটা করলাম, মানে একটু যদি ম্যানেজ করে নিতাম তাহলে ভালো হতো। কিছুদিন আগে আপনি দেখেছেন হয়তো বা শাহজাদে আত্মারের একটা ভিডিও ক্লিপস গ্রুপের মধ্যে এসেছিল, এই যে মানে মানে স্ত্রী বাবা একটা মেয়ে বাবাকে বললো যে আমি অন্যের সংসার কেন করব, হ্যাঁ আমি কেন অন্যের কাজ করবো,
বাবা বললো আমি কেন
কেন করবো, হ্যাঁ বাবা বললো আসলে কেউ কারো গোলামি করে না,
যার যার কাজ
সেটাই করে। তো সেখানে গিয়ে সে খাবার রান্না করার জন্য যখন রান্না করতে লাগলো, তো তার বিভিন্ন জনের কথা, পারিবারিক কথা, জামাইয়ের কথা যখন শুনতে লাগলো যে না আমি কেন এতগুলো কাজ করবো, তো সে বেরিয়ে গেল, বেরিয়ে করে এরপর অনেক লম্বা ঘটনা, তো বেরিয়ে যাওয়ার পরে সে এখন চাকরি খুঁজতে লাগলো, কেন কোথায় যাবে, সে
কে খাওয়াবে,
কে খাওয়াবে তাকে, হ্যাঁ তো একটা অফিসে জব পেলো, তো জব পাওয়ার পরে সেখানেও সে অনেকদিন জব করলো, মাশাল্লাহ ওর অনেক ভালো এডুকেশন ছিল, পড়ালেখা খুব ভালো ছিল, এই জন্য ভালো একটা পোস্টে জব পেলো। এখন সে জবটাও অনেকদিন করতে করতে তার শারীরিক বয়সও হয়ে গেছে, তো বয়স হওয়ার কারণে এখন ওই জব থেকে তাকে বের করে দিচ্ছে যে আপনার তো এখন বয়স হয়ে গেছে, আপনি এখানে যে পোস্টটা আছেন এই পোস্টটা আপনাকে আর রাখা যাবে না। তো এ কী করলো, আবার জব খোঁজার জন্য গেলো, জব খোঁজার জন্য গেলো, এখন একটা যখন অফিসে গেলো তো অফিসের যিনি হেড আছে তো উনি বলতো আমি আপনাকে কি জব দিব, আপনার তো বয়সই হয়ে গেছে, এখন তো আপনার উচিত যে আপনার ছেলে মেয়ে নিয়ে সংসার
রেস্টে থাকা দরকার।
তো বলে যে আসলে আমার কেউ নাই, আপনার এখানে যদি কোনো একটা ছোটখাটো আপনার আপনাদের অফিসে যদি রান্না বান্নার কাজও থাকে আমাকে দেন, আমি সেটা হলেও করবো। বলো ঠিক আছে, আমার এখানে 20-25 জন স্টাফের একটা অফিস, আপনি আমাদেরকে রান্না করেও খাওয়েন। তো যখন রান্না করতেছে তখন চিন্তা করছে, ইস যদি আমি ওই মুহূর্তে মেনে যেতাম যে রান্না করাটাই আমার কাজ ছিল, তাহলে এতদিন আমাকে এই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না।
তখন তো ছিল নিজের পরিবার,
নিজের পরিবার,
নিজের হাজবেন্ড,
আর 20-25 জন তো ছিল না,
ছিল না, কয়েকজন থাকে তাই না, হয়তো সর্বোচ্চ 5-6 জন থাকে। আমার নিজের পরিবারকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারতাম, নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, আজকে বাইরের মানুষদেরকে চাকরির জন্য, টাকার জন্য, উপার্জনের জন্য এভাবে সবাইকে,
তাও কি 6,000 টাকা নাকি 7,000 টাকার স্যালারি পেত, তো ওখানে তো সুখও পেত, সন্তান স্বামী এরা পাশে থাকতো, আর একটা নামও পেত, কিন্তু সবকিছু হারিয়ে বসেছে এখন, আর কিছু করার নাই। তো মেইন জিনিস হচ্ছে রাগ, মেইন জিনিস হচ্ছে নিয়ন্ত্রণ,
নিয়ন্ত্রণ,
আমাকে আমার আমার ব্যক্তিগত জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এমন যেন না হয় যে পরবর্তীতে গিয়ে আমি এই নিয়ন্ত্রণহীনের কারণে নিজে নিজে আফসোস করে বসি, ইস আমি কেন এই জিনিসটা করলাম।
এখন যারা এই মুহূর্তে সাথে আছে না,
হ্যাঁ,
আমার ব্যক্তিগত ধারণা এই মুহূর্তে যারা আছে দর্শক মাদানি চ্যানেলের সাথে, এদের মধ্যে হয়তোবা হাজারো মানুষ আছে এখন মনে মনে ভাবে, আসলেই তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আজকে আমার লাইফটা একা, বা আমি একা আজকে, বা আমার সঙ্গ নেই, বা আমার পাশে কেউ নেই, বা আমি আত্মীয় স্বজন থেকে দূরে, তার কারণ একটাই, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ফ্যামিলির মধ্যে 4-5টা ছেলে থাকে, কারো ঘরে 2টা ছেলে থাকে, কাজকর্মের হিসাবও যদি দেখা হয়, দেখা গেছে কার উপরে কাজের প্রেশারটা একটু বেশি পড়ে, কার উপরে কম পড়ে, যার উপরে একটু বেশি পড়ে, একদিন 2 দিন 5 দিন দেখে, দেখার পরে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সে বলে আর এই সংসারে থাকা যাবে না, সবাই আমার উপরে একটু অত্যাচার বেশি করছে, সবার কাজের হুকুমগুলো। এ কিছুদিন পূর্বে একটা পত্রিকার মধ্যে আমি পড়লাম, সংসারের ছোট ছেলে, তো ছোট হওয়ার কারণে লিয়াকত ভাই অবসর ছিল, অবসর বলতে লেখাপড়া রানিং, ঘরের মধ্যে যদি একটা মানুষ অবসর থাকে, লেখাপড়া করার কোনো কাজ নেই, আর ছোট সবার একটু আদরের ছিল, তো মা বলে দোকানে যা এটা নিয়ে আস, বড় ভাই বলে কালকে একটু ওই জায়গাতে যাস, বাবা বলে একটু অফিসে যাস, ও বলে একটু ব্যাংকে যা, সে বলে একটু কারেন্ট বিল নিয়ে যা, সে বলে একটু গ্যাস বিল নিয়ে যা, মানে ছোট থাকার কারণে, অবসর থাকার কারণে সবার পক্ষ থেকে কিছু না কিছু কাজ আসে, কাজটা দেখা যায় না। এর মধ্যে এটাই ঢুকে গেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু ভালো একটা ফ্যামিলি, ভালো একটা পরিবারের ছেলে ছিল, তো সে একটা পর্যায়ে গিয়ে ভাবতে লাগলো, আরে আমি বেকার দেখে আজকে ছোট বড় সবাই আমাকে হুকুম করছে, সবাই আমাকে কাজ দিচ্ছে, আবার সবাই বলবে কি আমি কাজ করি না, আমি বেকার, আসলে সে বেকার, আবার আসলেই সে কাজ করে। এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে
আসলে পর্যন্ত ইনকাম তো করতেছে না, কাজ করতেছে ঠিক, ইনকাম তো আনতেছে না পরিবারের জন্য।
শেষ পর্যন্ত কি হয়েছে, লিয়াকত ভাই ঘরের মানুষের সাথে রাগ করে সে বের হয়ে গেছে।
হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে হয়,
বের হয়ে গেছে,
অনেক ক্ষেত্রে হয়।
তো বের হয়ে যাওয়ার কারণে তার ক্ষতিটা কি হয়েছে, মা বাবা তার উপর নারাজ হয়ে গিয়েছে, আর বড় ভাইরা তার জন্য একটা ভালো চাকরিও দেখছিল, ওই চাকরিটা আসার আগ মুহূর্তেই সে ঘর থেকে বের হয়ে গেছেন রাগ করে। আর এখন বড় ভাইরা যেখানে টাকা জমা দিয়েছিল বা যে ব্যবস্থা করেছিল চাকরির জন্য কাগজপত্র দিয়েছিল, সেখান থেকেও তারা লজ্জা পেয়েছে, লোক দিতে পারে নাই, আর এখান থেকে বাবা মা সন্তানকে হারালো, এখান থেকে নিজেও ফ্যামিলি থেকে দূর হয়ে গেল। এই নিয়ন্ত্রণ যদি সে শিখতো, ধৈর্য ধারণ করতো, তাহলে তার হয়তো লাইফটা চেঞ্জ
হয়ে যেত। এখানে আরেকটা বিষয় আছে যে পরিবারের সদস্যদেরকেও বোঝা উচিত, অনেক সময় আমি একটা মানুষকে নেগেটিভ বলতে 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 তার অন্তরের মধ্যেও কিন্তু অনেক ক্ষোভ সৃষ্টি হয়ে যায়,
রাইট রাইট,
তার অন্তরের মধ্যে ফ্রাস্ট্রেশন বলেন, ডিপ্রেশন বলেন, টেনশন বলেন, এগুলো যখন কাজ করে তার দুনিয়াদারি আর ভালো লাগে না, পরিবারের সদস্যদের কার ভালো লাগে না। এরকম আমার অহরহ আমার অনেক আত্মীয় স্বজন এরকম আমাকে বলছে যে ভাই আমার আর থাকতে ইচ্ছে করতেছে না ঘরে, আমি অনেক বুঝিয়েছি। আসলে আপনি আপনি যখন একটা মানুষকে প্রতিনিয়ত
বলবেন
বলবেন, এই মানুষটার মাথায়ও কিন্তু মানে নেগেটিভ ঢুকে যায়, আরে আমি আসলে কি বেকার, আমি কি আসলে কোনো কাজ করবেন না, মানে এর মাথায় এটা ঢুকে, আমি কি আসলে কিছু করার মতো ছেলে না, আসলে কিন্তু অনেক চেষ্টা করতেছে, অনেক জব করার চেষ্টা করতেছে, অনেক চাকরি খোঁজার চেষ্টা করতেছে, হালাল রুজির ব্যবসা করার চিন্তা করতেছে, কিন্তু হচ্ছে না। কিন্তু এদিকে ফ্যামিলি, আরে তুই কোনো কাজের না, তোকে দিয়ে কিছুই হবে না, তুই অকর্ম, তোকে আর কতদিন খাওয়াবো।
এখানে দুইটা সাইড থাকে,
সাইড আছে,
দুইটা সাইড আছে। একটা সাইড যদি ভালো মাইন্ড নেয় এটা, যে আমাকে যখন প্রেশার দেওয়া হচ্ছে আমি কিছু করে দেখাবো। আমার জানা মতে এক বাবা তার সন্তানকে বলছিল, ভাবি কি আমার মনে হয় তুমি বড় হয়ে ভিক্ষা ছাড়া কিছু করতে পারবে, বাবা সন্তানকে বলছে, খুব দুঃখ পেয়েছে সন্তানটা, খুব দুঃখ পেয়েছে ভিতরে ভিতরে, বাবা বলেছে কিছু বলতে পারেনি, কিন্তু সে এটা টার্গেটে নিয়ে নিয়েছে, বাবা আমাকে বলছে না আমি ভিক্ষা ছাড়া কিছু করবো না, এই বংশের মধ্যে আমি ভালো কিছু করে দেখাবো। সে তার মধ্যে কি ভালো কিছু জন্ম নিয়েছে, আমি ভালো কিছু করবো আর দেখাবো যে হ্যাঁ আমি ভিক্ষা না কিছু করে খেতে পারবো আমি।
জি,
একটা একটা পর্যায়ে গিয়ে সে ভালো কিছুই করেছে, তার টার্গেট বড় ছিল, কিছু করার চিন্তা ভাবনা ছিল, সে কিছু করার পরে বাবাকে একদিন বলছিল, বাবা এটা আপনার দোয়া, বাবা এটা আপনার দোয়া, তো বললো আমি তো কখনো তোমাকে এই কাজ কর্ম করবা বা এটা করবে এই জন্য দোয়া করি নাই, আমার স্বপ্নেও ছিল না এটা, তো বললো আপনি যেদিনকে আমাকে বলছিলেন কি তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তুমি ভিক্ষা করে খেতে হবে তোমার, তো ওই দিনকে আমার মন আমি স্থির করে নিয়েছি আমি কিছু একটা করব যাতে করে বংশের একটা না সুনাম অর্জন হয়। তো ওই পর থেকে যখন আমি চেষ্টা করতে লাগলাম আজকে এই সফলতার মুখ আমি দেখেছি, আর আমি এটা ওই অভিশাপটা আপনার বদদোয়াটা আমার জন্য দোয়া হিসাবে কাজে লেগে গেছে। যদি কেউ নেয় এভাবে বুঝেন না, আর যদি উল্টাটাই নেয় যে বাবা আমাকে বলছে না ভিক্ষা করে খাওয়া লাগবে, আমি তোমাকে খাওয়াবোই না, আমি ভিক্ষা করে তো নিজেই খাইতে পারবো না, তোমাকে কেমনে খাওয়াবো, যদি কেউ নেয় আল্লাহ তাআলা হেফাজত দান করুক। তো চিন্তা
একটা বিষয় জাকির ভাই আপনি বলছেন না যে মানে আমাদের অনেক অনেক সময় একজনের উপর যখন সব কাজের প্রেশার চলে আসে সেই বলে যে মানে আমি আর এই ঘরে থাকতে পারবো না, আমি আমাদের আপনি দেখবেন আমাদের যারা মা আছে এনারা তো মানে অনেক আগের, আর যে যারা বর্তমানে মা হচ্ছে আমি এনাদের মেসেজ দিচ্ছি, আমাদের মারা অনেক সময় বলে আমি এ ঘরে থাকতে পারবো না, হ্যাঁ সব কাজ আমাকে করতে হয়, এটাও করতে হয় ওটাও করতে, কিন্তু যায় না এটা সবসময় বলে কিন্তু যাবে না, ওনারা এ ঘর ছেড়ে যাবে না। কিন্তু এখনকার সম্পর্কগুলো দেখেন এরা বলে আর ওটা করেও, এদের মধ্যে নিয়ন্ত্রণটা নেই। আমাদের মারা দেখেন, আমাদের পূর্বের মারা দেখেন, এনারা বলে ঠিক আছে রাগের মাথায় বলে ফেলে কিন্তু যাবে না। এটা সন্তানদেরকে
আমাদের দাদিদের সময় যারা আছে না তাদের ওই সময়কার তাদের সন্তানাদিও বেশি ছিল, রিয়েলি যেটা
অনেক অনেক
অনেক সন্তানাদি ছিল, এরপরে তাদের পরিশ্রম বেশি ছিল, তাদের পরিশ্রম
এখন ভাই তো সুযোগ সুবিধা তখন ছিল নাকি, এখন ভাই রুটি বানাতেও হচ্ছে না, রুটি মেকার চলে আসছে ঘরের মহিলাদের জন্য, হ্যাঁ সবকিছু চলে আসছে,
কত শান্তি করতে
কত শান্তি, তারপরে মহিলারা বলে যে চলে যাও,
19 থেকে 20 হলে বলারও টাইম পায় না, চলে যাবো চলে যায়
ফোন করলে পাওয়া যায় যে সে বাপের ভাই পৌঁছে গেছে
এমন
এরকম হচ্ছে এখনকার অবস্থা। তো নিয়ন্ত্রণ জিনিসটা আমাদের ইনশাআল্লাহ দর্শক এটা প্রত্যেকটা মানুষের রাখা চাই, কেননা এই নিয়ন্ত্রণই পারবে আপনার জীবনকে সুন্দর করতে। আপনি যদি একটু নিয়ন্ত্রণ আনতে পারেন নিজের জীবনে আপনি অনেক কিছু হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ অনেক ভুল ডিসিশন থেকে আপনি নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবেন, আর ভবিষ্যতে এমন অঘটন যেগুলো আপনি হয়তো বা দেখছেন না ঘটে যেতে পারে আর যেগুলোর জন্য আপনি আফসোস করতে থাকবেন সারা জীবন, এই একটু নিয়ন্ত্রণ নামক জিনিসটা যদি আপনার মধ্যে নিয়ে আসেন তাহলে অনেক অঘটন থেকে আপনি বেঁচে যাবেন। অনেক সময় আমরা আমাদের ছোট আপনি যেটা বলেছেন যে ছোটদেরকে বেশি কাজ দেওয়া হয়, তো আমি অনেক সময় দেখেছি যে মারা কিন্তু অনেক সময় ছেলেদের উপর একটু বকাঝোকা করে, ওই মুহূর্তে যদি সন্তান নিয়ন্ত্রণ থাকতে পারে জাকির ভাই ওই সংসারটা এমন সুখের হয়, কেননা মার বিপরীতে যে কেউ যদি আওয়াজ তুলে দেয় তাহলে ওই সংসারটা কিন্তু ভেঙে যায় তো সংসারে অশান্তি হয়, আর যারা ছোট থাকে এরা কিন্তু একটু বদমেজাজি হয়, এদেরকে একটু কিছু বললে এরা সহ্য করতে পারে না, রেগে যায়। তো আমি দেখেছি যে মানে অনেক সন্তান এমন আছে যে মা বলেই যাচ্ছে সে শুনেই আছে, মানে চুপ করে আছে কিছু বলতেছে না, সেই মা আবার কিছুক্ষণ পরে এসে যাকে বলতেছে তাকে এসে আবার আদর করতেছে, কেন সে কিছু বলতেছে না। আর যদি এটার বিপরীত হতো সে যদি নিয়ন্ত্রণ হারাই ফেলতো
মাকে যদি আবার
কিছু বলতো তাহলে মার মনেও আঘাত আসতো, ওই সংসারও কিন্তু একটা বিবাদ সৃষ্টি।
এরপরে আরেকটা বিষয় এখানে দিয়ে করবে, সেটা হলো আজকে তো মা বলছে তুমি বেকার অকর্মা কোনো কাজ করো না, বা যে কোনো বিষয় হোক মা বলছে, আজকে মা ঘরের মধ্যে দেখে আমাকে সংশোধনের জন্য বলতেছে তুমি বেকার মানুষ, এই কথাটা যদি বাইরের দরজায় বলতো তখন আপনার ভিতরটা তো আরো খারাপ লাগে,
আরো লাগতো।
এই জন্য ঘর থেকে যে আওয়াজটা আসে এটা আপনার ভালোর জন্য আসে, নিয়ন্ত্রণ শিখি আমরা, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। অনেক সুন্দর কিছু আলোচনা আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত, নাতে রসুল শুনি ফয়জুর রহমান ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরবো আমরা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। صلي على محمد عرش کی عقل دنگ ہے چرخ میں آسمان ہے جانے مراد اب کدھر ہائے تیرا مکان ہے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد اور پوچھتے کیا ہو عرش پر یوں گئے مصطفیٰ کے یوں پوچھتے کیا ہو عرش پر یوں گئے مصطفیٰ کے یوں کیف کے پر جہاں جلے کوئی بتائے کیا کہ یوں صلی علی رسول সল্লে আলা হাবিবিনা সল্লে আলা মুহাম্মাদিন মারহাবা 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 শরীবদ্ধ হয়ে হোর গিল জন্নত কে সাজায় যে খুশি মনে শরীবদ্ধ হয়ে হোর গিলমা জন্নত কে সাজায় যে খুশি মনে এক উল্লাস মুখরিত আরশ আজম এক উল্লাস মুখরিত আরশ আজম খোদার হাবিবের আগমনে মারহাবা 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 দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারাজি জ্বলে গগনে দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারাজি জ্বলে গগনে মাহবুব খোদারাজ আগমনে মাহবুব খোদারাজ আগমনে হাবিবে খোদার শুভাগমনে মারহাবা 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 জিবরিল আমিন সাজিয়ে বোরাক জান্নাত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে বোরাক জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে মারহাবা 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 আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলে তাকবীর সেখানে আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলে তাকবীর সেখানে পড়লেন নামাজ সকল নবী পড়লেন নামাজ সকল নবী সুলতানে নবীদের পিছনে মারহাবা 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 থমকে গিয়ে সিদরাই জিবরিল বলে এক কদম যদি যায় সামনে থমকে গিয়ে সিদরাই জিবরিল বলে এক কদম য যদি যাই সামনে চলে যাবে আমার ডানা পশম, চলে যাবে আমার ডানা পশম, তাই রয়ে গেলাম আমি এখানে। মারহাবা 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 মারহাবা। শবে মেরাজ রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাশরের দিনে? শবে মেরাজ রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাশরের দিনে? আত্মার এ আশা নিয়ে মনে, আত্মার এ আশা নিয়ে মনে, দিনগুলো শুধু যে যায় জগনে। মারহাবা 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 মারহাবা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফয়জুর রহমান ভাই সবে মিরাজের একটি কালাম আমাদেরকে শুনালেন। দর্শকের কিছু SMS পড়ি, দুই একটা কলও শুনবো ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন বিবারিয়া থেকে, তিনি বললেন আলহামদুলিল্লাহ আপনাদের অনুষ্ঠান দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পেরেছি। শেখার জন্যই তো আলহামদুলিল্লাহ আপনার আমার এত সুন্দর চ্যানেল মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী উপহার দিয়েছে। আরেকজন আমাদেরকে লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আজ রহমতপূর্ণ প্রবাতের বিষয় নিয়ন্ত্রণ, মাশাআল্লাহ খুব সুন্দর বিষয়। আমি কিশোরগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছি হুজুর, আমি মাদানী চ্যানেল দেখি, অনেক কিছু শিখেছি, যেন আরও শিখতে পারি আমার জন্য দোয়া করবেন। ইচ্ছা থাকতে হবে শেখার জন্য, মনোযোগ সহকারে অনুষ্ঠানগুলো দেখতে হবে, কথাগুলো শুনতে হবে। যখনই কোনো অনুষ্ঠান দেখেন, দেখবেন এর প্রতিটা অনুষ্ঠানে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে, আর ওই বিষয়টার উপরে যখন আমরা, যেমন রহমতপূর্ণ প্রবাদ প্রায় দেড় ঘন্টা অনুষ্ঠান, নিয়ন্ত্রণ নিয়ে যে আজকে কথা বলছি, দেড় ঘন্টায় মোটামুটি অনেকগুলো কথা এখানে চলে আসবে। যখন কোনো ব্যক্তি দেড় ঘন্টা অনুষ্ঠান দেখে, তবে সে এ বিষয়ে নিয়ন্ত্রণ নিয়ে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আরেকজন আমাদেরকে SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি একটি নাত শুনব, মুর্শিদ আমার আত্মার। এটা নাত নয়, মানকাবাত, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। আরেকজন বগুড়া থেকে SMS করেছেন হুজুর, আমি যেন তাহাজ্জুদের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে নামাজি বানিয়ে দিক। আরেকজনে লিখলেন আমি ইস্তেখারা চাই, ইস্তেখারার জন্য আপনাকে রুহানি ইলাজ ও ইস্তেখারা অনুষ্ঠানের মধ্যে SMS করতে হবে। এই অনুষ্ঠানে না আমরা কেউ ইস্তেখারা করি, না ইস্তেখারা এখানে করা হয়, না রুহানি চিকিৎসা দেওয়া হয়। এরপরে একজন আমাদেরকে SMS করলেন মুখলিস মিয়া, তিনি বললেন আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মায়ের পেটে খুব ব্যথা, আল্লাহ তাবারকতালা শেফা দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক আপনার মাকে। আরেকজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, গতকালকে ওযু করতে গিয়ে ওযুখানায় পরে গিয়ে একটু ব্যথা পেয়েছি, আমার জন্য দোয়া করবেন, সবসময় আপনার অনুষ্ঠান দেখি, আল্লাহ তাআলা ভালো রাখুক। এরপরে আরেকজন লিখলেন সংসারে অশান্তির কারণ নিয়ন্ত্রণ না থাকার জন্য। যদি মা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত, বাবা নিজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত, সন্তানরা নিজের থেকে নিজের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে পারত, তবে কোনো সংসারে অশান্তি থাকত না, আসলেই বাস্তব হতো না। প্রতিটা ব্যক্তি যদি নিয়ন্ত্রণ শিখে যেত, আর এই নিয়ন্ত্রণটা কি, মা বাবা কিছু বলল নিজেকে নিয়ন্ত্রণ করি, বাস বলছে, বলার অধিকার আছে বলে দিছে। মা যদি নিজেকে নিয়ন্ত্রণ করত কি আমার সন্তান ভুল করেছে, বাস সন্তান তো ভুল তো তারাই করবে, নিজেকে নিয়ন্ত্রণ করে নিলাম। বা বাবা যদি এটা ভাবে কি সংসার তো আমারই, আর এই পুরাটা প্রেশার আমাকেই নিতে হবে, এদের ভরণ পোষণ আমাকেই দেখতে হবে, তাদের সকল শখ আহ্লাদ আমাকে পূরণ করতে হবে, বাস আমি নিজেকে নিয়ন্ত্রণ করি, হয়ে গেল, তাই না? এখন যদি এটাকেই আমরা নিজের উপর পেশার ভেবে নেই, আমার উপরে বেশি জুলুম করা হচ্ছে, আমাকে রোজগারের জন্য এভাবে যদি নেই, তো অসুবিধাই অসুবিধা, আর টেনশন বাড়বে ছাড়া কমবে না। আরেকজন আমাদেরকে SMS করলেন, নিয়ন্ত্রণ শেখাটাও অনেক ভাগ্যের ব্যাপার। তার কারণ হলো গিয়ে, যত মানুষের আজকে অশান্তি দেখা যায়, আমি তো বলবো তাদের মধ্যে নিয়ন্ত্রণ না থাকার কারণ। যেমন একটি উদাহরণ তিনি দিয়েছেন, কোনো ব্যক্তি সরকারি চাকরি করে, তার মধ্যে নিয়ন্ত্রণ না থাকার কারণে, যার তার সাথে উল্টাপাল্টা কথা বলা, খারাপ ব্যবহার করা, কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করা, একটা সময় চলে আসবে দুই চার দিন দেখার পরে তাকে না করে দিবে। তো তার নিয়ন্ত্রণ না থাকার কারণে সে চাকরিটা হারাবে। আসলে নিয়ন্ত্রণ না থাকার কারণে অনেক সময় এরকম হয়, জানা ভালো একটা প্রতিষ্ঠানে সে চলে গেল, ভালো একটা জব সে করতেছিল, তার নিয়ন্ত্রণ না থাকার কারণে তার অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা, তার বড় যারা আছে তাদেরকে উল্টা সিধা বোঝানো, তো নিয়ন্ত্রণ না থাকার কারণে, বা সে ঠিক মতো ডিউটি না করলে অফিস থেকে যদি তাকে বলা হয় তো সে তখন রাগ করে, এইসব ঝামেলা হয়ে থাকে। তো নিয়ন্ত্রণ না থাকার কারণে অনেকগুলো অসুবিধার কারণ আপনার হয়ে দাঁড়াবে। নিয়ন্ত্রণ আমরা শিখি। দর্শকের কিছু কলের দিকে যাই, আমরা শুনবো দর্শককে কি বলতে চান আমাদেরকে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা, এরপর আবার আলোচনায় ফিরে আসবো। জি, কল শুনিয়ে দিন দর্শকের।
আশরাফুল ইসলাম মানিকগঞ্জ থেকে, আপনাদের অনুষ্ঠানটি দেখতে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। মানিকগঞ্জ থেকে আমাদেরকে আশরাফ ভাই কল করেছেন। আশরাফ ভাইকে আমি অনুরোধ করব, মানিকগঞ্জ কোন এলাকায় থাকেন সেটাও যদি আমাদের কল সেন্টার একটু আপনি জানিয়ে দিতেন। মাদানী কাফেলা আপনার এলাকায় কবে নিচ্ছেন? এটা অনেক বড় একটা খেদমত আপনার এলাকার জন্য, আপনার জন্য। আপনি কি এটা চান না কি আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে যে কথাগুলো শুনছি এই কথাটা বাস্তবে এসে আমার এলাকার মানুষদেরকে তারা জানাক, নেকির দাওয়া দিক? তবে আশরাফ ভাই একটু কষ্ট করে নিজের এলাকায় একটি মাদানী কাফেলা নেন। এই জন্য বলছি, কিছুদিন পূর্বেই ঢাকা ফয়জানে মদিনাতে আমার এক মুবাল্লিগ ইসলামী ভাই আসছিল, ওনার জিম্মাদারি মানিকগঞ্জে। তো সে আমাকে বললো কি, জাকির ভাই যদি মানিকগঞ্জ থেকে কোনো কল আসে বা কোনো ইসলামী ভাই থাকে মাদানী কাফেলা নেওয়ার জন্য তার এলাকায়, তবে আমাকে একটু জানাবে। তো আশরাফ ভাইকে বলবো যদি সম্ভব হয় তো আপনার এলাকায় মাদানী কাফেলা নেন, সেখানে মাদানী কাজ শুরু করেন, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমা শুরু করেন, মুবাল্লিগরা সেখানে যাবে, এলাকার পরিবেশটা একটু ইনশাআল্লাহ তাআলা ভালো হবে, পরিবর্তন হবে। জি, পরবর্তী কল দেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, আপনি তো নাতে রসুলের নাম বলেননি, আমরা একটা শুনিয়ে দেবো আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি মাদাই ছিলাম, একটা গজল শুনতে চাই।
আচ্ছা আচ্ছা, সৈয়দপুর থেকে আপনি কি গজল শুনতে চান? সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা, শোনাবো। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আরিফ। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে, এবং প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি আপনাদের একটা নাচ শোনার জন্য, আর টেহা নাই পয়সা নাই, এই নাচটি শুনতে চাইছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আপনার টাকা নাই পয়সা নাই, কেমনে যাবেন মদিনা? এই নাচটা আপনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয় হাজির আহমদ শোনাবে। আজকের যে বিষয় আমরা রেখেছিলাম নিয়ন্ত্রণ, আমরা রাগের বিষয়টা নিয়ে অনেক কিছু আলোচনা শুনলাম বা করলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আরও কয়েকটি বিষয়ে নিয়ন্ত্রণের ব্যাপার, অনেক বিষয়গুলো রয়ে গেছে। কারো ঘরে মেহমান আসলো, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কি করবে, কোথায় যাবে? আচ্ছা, এরপরে কারো মাধ্যমে কার দ্বারা ভুল হয়ে গিয়েছে, এখন কিভাবে সেটাকে সমাধান করবে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর্থিকভাবে সংকটে আছে, এই মুহূর্তে সে কি করবে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আত্মহত্যার পথ খুঁজে নেয়। এরপরে বিদেশে আছে, সেখান থেকে বাড়ির কোনো দুঃসংবাদ শুনলো, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এরপরে আপনার লেখাপড়া নিয়ে কেউ কিছু বলল, রেজাল্ট খারাপ কেন হয়েছে, তখন কারো কথা শুনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিভিন্ন সাইট রয়েছে নিয়ন্ত্রণ, যদি দেখি দর্শক শ্রোতা, অনেক বড় একটি, মনে হয় আজকের অনুষ্ঠান থেকে বুঝলাম, অনেক বড় একটি
বিষয়। এখানে দেড় ঘন্টার মধ্যে এগুলো শেষ করা যাবে না, আর অনেক সময় জাকির ভাইকে হয়তো বা হায়ার করে নিতে হতো। যাই হোক, যেটা বলেছেন আপনি, আরো অনেক বিষয় আছে, যেমন চাকরি বাকরির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ। আমরা সেখানে যদি নিয়ন্ত্রণ মাফিক কাজ না করি, নিয়ন্ত্রণের মধ্যে না থাকি, তাহলে অনেক সময় দেখা যায় আমার চাকরিটা হারাতে হয়। অনেক কষ্টের বিনিময়ে একটা চাকরি পেলাম, তাও সেখানে আমার ভুলের কারণে, আমার নিয়ন্ত্রণ না থাকার কারণে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এর পরবর্তী অবস্থা কি দেখেন, আমি নিয়ন্ত্রণ এদিকে করি নাই, এখন সে পরবর্তীতে চাকরি পেতেও তো আর একটা গেলে যে আরেকটা পেয়ে যাবে এমন তো
নয়,
একটা চাকরি গেলে আরেকটা চাকরি পেতে অনেক টাইম লেগে যায়, এদিকে ওই গ্যাপ পর্যন্ত যে সময় পর্যন্ত আমি চাকরিটা পাচ্ছি না, এদিকে পরিবার থেকে একটা প্রেশার, তুমি কিছু করছো না, এখন এটা হারিয়েছে তোমার কারণে হারিয়েছে, এখন আমাদেরকে কি খাওয়াবে, এই সে অনেক কিছু তাকে লোড নিতে হয়, লোড না নেয়ার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যে এখন আমি কোথায় যাব, কোন দিকে যাব, সে হতাশার মধ্যে ভোগে। তো এগুলোর কারণে আসলে অনেক দেখেন, সে যদি একটু অফিসের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারতো তাহলে তার বাকি সকল কিছু তাকে বরদাস্ত করতে হতো না, তাকে এগুলো দেখতে হতো না, এই জিনিসগুলো শুনতে হতো না। তো আজকে আমরা নিয়ন্ত্রণ বিষয়টা নিজের মধ্যে যদি এনে নেই, যেমন পারিবারিক জীবন বলেন, সাংসারিক জীবন বলেন, বা নিজের ব্যক্তিগত জীবনে বলেন, চাকরি জীবনে বলেন, নিয়ন্ত্রণটা যদি আনতে পারি তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল আমাদের অনেক কিছু সুন্দর হয়ে যাবে। আপনি যেটা বলেছেন যে অনেক সময় আমরা মেহমান আসলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এটা কেন হারিয়ে ফেলি জাকির ভাই? আমরা অনেক সময় মনে করি যে মেহমান এসেছে, তাদেরকে এখন কিভাবে আপ্যায়ন করব। আসলে মেহমান এসেছে আপ্যায়ন করার জন্য কি আমার অনেক কিছু দরকার? এটা তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার সাধ্যমতো, তোমার যতটুকু থাকবে ততটুকু দিয়ে তুমি মেহমানদারি করো। এখন না, আমি এসেছি, আমি চিন্তায় পড়ে যাই যে না, ইনারা অনেক বড় মেহমান, ইনারা আমার শ্বশুর বাড়ির লোক, আমার অমুক বাড়ির লোক, তমুক বাড়ির লোক, এদেরকে অনেক ভালোভাবে খাওয়াতে হবে, অনেক ভালোভাবে আপ্যায়ন করতে হবে, এই টেনশনটা নিয়ে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমার যতটুকু আছে, আমার যতটুকু সাধ্য আছে, ততটুকু সামর্থ্য আছে, আমি তো আপ্যায়ন করেছি, মেহমানদারি তো করেছি, মেহমানদারি করা সুন্নত, কিন্তু এই যে রোস্ট পোলাও বিরিয়ানি মাটন এগুলা দিয়ে করা তো সুন্নত, এটা কোনো রেওয়ায়েত
আমরা পাই নাই।
হ্যাঁ, মেহমানদারি করা সুন্নত। হ্যাঁ, মেহমানদারিটা আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনি মেহমানদারি করেন, কোনো সমস্যা নেই। এখন আরেকটা বিষয় হচ্ছে যে না, আমার স্ট্যাটাস যেখানেই হোক, একটা দেখেন আমার টাকা থাকুক না থাকুক আমাকে শো করাতে হবে, আমি আমি যে ওকে মেহমানদারি করিয়েছি, আমি যে এত এত টাকা দিয়ে মানে এত আপ্যায়ন করেছি, এগুলো দেখাতে হবে আমার থাকুক না থাকুক। এই এটার কারণে, এই জেহেনের কারণে, এই মন মাইন্ডের কারণে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর মেহমান আসলে আমরা ভয় পেয়ে যাই, এখন কি করব, এখন কি করব। তো বাস মানে এই জন্য দর্শক ভাই আপনাদেরকে বলবো যে যতটুকু আপনার আছে, যতটুকু আপনার সাধ্য আছে, ততটুকু দিয়ে আপনি মেহমানদারি করেন, নিয়ন্ত্রণ হারানোর কিছু নেই, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আপনি নিজেই কষ্টের মধ্যে পড়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখি যে যখন যেটা করার দরকার তখন সেটা না করার কারণে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমার যখন পড়ালেখা কমপ্লিট করার দরকার তখন আমি সেই পড়ালেখা কমপ্লিট না করে আমি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গিয়ে আমার পড়ালেখা নষ্ট করে ফেলি, এদিকে পড়ালেখা নষ্ট করার কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে বকাঝকা শুনতে
হয়,
এদিকে আবার রেজাল্ট খারাপ করলে আমি অনেক খারাপ পথও বেছে নেই, এখন রেজাল্ট খারাপ করছে কোন দিকে যাব আমি, মানে দেখা যায় যে এখন তো আমার পরিবারকে কিছু না কিছু দিতে হবে, আমার পরিবার তো অনেক আশা নিয়ে আমাকে পড়ালেখা করিয়েছে, এখন রেজাল্ট খারাপ, এই রেজাল্ট খারাপ দিয়ে আমি কোথায় যাব, কোথায় চাকরি দিবে আমাকে। এখন সে কি করে, পরিবারকে তো কিছু না কিছু দিতে হবে, সে কি করে হারাম পথ বেছে নেয়, সে কি করে সুদ ঘুষ, তারপরে এই যে হারাম যে কাজগুলো আছে, যেগুলো আছে আর কি আমি বলতে চাচ্ছি না, সেগুলো বেছে নেয়। তো আলটিমেট কি হয়, সে একটা খারাপ মানুষের দিকে ধাবিত হতে থাকে, সে হয়তোবা পরিবারকে কিছু না কিছু দিচ্ছে কিন্তু তার ব্যক্তিগত জীবন যে সে নষ্ট করে ফেলছে, ওই সামান্য একটা নিয়ন্ত্রণ না থাকার কারণে সে আদৌ সেটা বুঝতে পারতেছে না। যখন সে একটা স্টেজে যাবে জাকির ভাই, হয়তোবা দেখবেন যারা যুবক থাকে 25-30 বছর, যখন তার পরিবারকে কিছু দিতে হয় সে হয়তোবা হারাম উপায়ে দিচ্ছে, একটা বয়স যখন হয়ে যায় 40-50 বছর হয়ে যায়, সে কিন্তু আফসোস করে অনেক জাকির ভাই যে আমি কেন করলাম এই হারাম কাজটা, কেননা তখন সে বুঝতেছে না, তখন তার মধ্যে প্রেশার কি পরিবারকে কিছু দিতে হবে, এই টেনশনেই সে হারামটা করে ফেলতেছে। কিন্তু যখন 50 বছরে গিয়ে আসলে কিন্তু যখন মানুষ একটু বার্ধক্য হয়, বয়স হয়, সে কিন্তু একটু আল্লাহ আল্লাহ দিকে আল্লাহ আল্লাহ বিল্লাহ করে অর্থাৎ আল্লাহর দিকে ঝুঁকতে থাকে, তখন কিন্তু তার এহসাস হয় এই আমি যদি এগুলো না করতাম, আমি যদি হারাম কাজটা না করতাম। তো এই জন্য এগুলো কেন হয়েছে, ওই যে সামান্য নিয়ন্ত্রণ না থাকার কারণে, যখন যেটা করার দরকার ছিল, আমার পড়ালেখার টাইমে পড়ালেখা করার দরকার ছিল, আমি তখন সেইটা না করে নিয়ন্ত্রণ না, পড়ালেখার মধ্যে নিয়ন্ত্রণ না থেকে নিজেকে নিয়ন্ত্রণ না করে আমি বন্ধু বান্ধবের আড্ডায় নিমজ্জিত হয়ে গেছিলাম, আমি বন্ধু বান্ধবের আড্ডায় মগ্ন হয়ে গেছিলাম, এই জন্য আমার পড়ালেখাটাও খারাপ হয়ে গেছে।
একটা আপনি যে বিষয়টা বলেন, একজন ব্যক্তির জীবন, আমি তো মনে করি কি আমার জীবন আপনার জীবন, ব্যক্তি জীবনটা একটা গাড়ির মতো, চলন্ত গাড়ির মতো, যদি এই গাড়িটা পথের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে
কি হয়,
অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়ে যায়। ঠিক আমার লাইফ, আমার জীবনে যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আমি নিয়ন্ত্রণ না থাকে, তবে ওই গাড়ির মতোই হবে, নিয়ন্ত্রণ হারানো গাড়ির মতোই, যে কোনো সময় আমার গাড়িটা গিয়ে খাদে পড়তে পারে, যে কোনো সময় অন্য গাড়ির সাথে লেগে যেতে পারে। একটা গাড়িকে চালাতে গিয়ে যেভাবে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখি, যাতে করে নিয়ন্ত্রণ না হারায়, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, ঠিক আমার লাইফটা চালাতে গিয়েও আমাকে এতটুকু নিয়ন্ত্রণ শিখতে হবে, যাতে করে আমি কোথাও গিয়ে দুর্ঘটনার কবলে না পড়ি, দুর্ঘটনার শিকার আমি না হই। আর না হয়তো যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, দুর্ঘটনার মুখোমুখি আপনাকে হতে পারে। তো নিয়ন্ত্রণ এমন একটা বিষয়, যখন গতকালকে রাত্রেই এই নিয়ন্ত্রণ নিয়ে আমি একটু দেখছিলাম, কিতাব পড়ছিলাম, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে নিয়ন্ত্রণ আমি কালকে শিখলাম, বা সাহাবা একরামকে যদি আমরা দেখি, আউলিয়া একরামকে যদি আমরা দেখি, এদের নিয়ন্ত্রণ কেমন ছিল, কেমন ছিল এদের নিয়ন্ত্রণ? বারবার নিয়ন্ত্রণের বিষয় পড়তে গিয়ে আমি গতকালকে এই হাদিসটা সামনে পড়ে গেল আমার, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কেমন নিয়ন্ত্রণ করেছেন যখন হিজরতে যাবেন, যেই রাত্রে, হ্যাঁ, যখন হিজরতে যাবেন মদিনা মক্কা থেকে, ওই রাত্রের এমন নিয়ন্ত্রণ নিজেকে, চতুর্পাশে হুজরা মোবারকের চতুর্পাশে কি আছে, অমুসলিমরা দাঁড়িয়ে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করার জন্য, আর যারা দাঁড়িয়ে আছে তাদেরই আমানতের মাল রসুলের কাছে, আমানতের মাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর এখানে কিছু গচ্ছিত মাল আছে, আমানত আছে, এগুলো তোমার কাছে রাখো, আর কে কত টাকা পাবে তাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন কি এগুলো যার যার সম্পত্তি তার কাছে ফিরিয়ে দিয়ে তুমি মদিনাতে চলে আসো আমার কাছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যেই মুহূর্তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের চতুর্দিকে ওরা দাঁড়িয়ে আছে, ক্ষতি করবে যারা তারা দাঁড়িয়ে আছে, তাদের আমানত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ফেরত দিবেন, এরপরে সে ওখান থেকে বিদায় নেবেন, ওই মুহূর্তে চাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছেন, তারপরও নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা মুহূর্ত নিয়ন্ত্রণ ছিল, প্রতিটা মুহূর্তের মধ্যে কখনোই নিয়ন্ত্রণ হারান নাই, আর উম্মতকেও এই শিক্ষা দেননি।
এক সাহাবী রিওয়ায়েত, এটাও মনে পড়ে যায় না যে আমার আলাইহি সাল্লাতু সাল্লামকে রক্তাক্ত করা হয়েছে, জিবরাইল আমিন আলাইহি সাল্লাতু সাল্লাম এসে বলেছিল যে আপনি আদেশ দেন, এটা পাহাড় আমি এদের মধ্যে চাপিয়ে দেই, তারপরেও কি নিয়ন্ত্রণ ছিল যে না এদের মধ্যে কেউ আমার ভবিষ্যতে গিয়ে দিন প্রচার করবে,
হয়তো এদের বংশ থেকে কেউ আমাকে চিনবে, এরা না চিনতে পারছে তাতে কি হয়,
কেমন ওই মুহূর্তে যদি আমার আলাইহি সাল্লাম নিয়ন্ত্রণে সেই দৃষ্টান্ত না রাখতে, তাহলে তো তাদেরকে ধ্বংসই
করে দেওয়া হতো, তারা ধ্বংস হয়ে যেত। আর ওই নিয়ন্ত্রণ হারার কিছু না কিছু ধারাবাহিকতা পরেও হয়তো বা থেকে যেতে পারতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা মুহূর্তেই কিন্তু নিয়ন্ত্রণ রেখেছেন। যদি দেখেন খাবারের বিষয়টা, কিতাবের মধ্যে তেমনও আসে কি এক চাঁদ থেকে দ্বিতীয় চাঁদ উদিত হয়ে যেত, এরপরও ঠিক মতন খাবার ঘরে থাকতো না, এরপরে প্রতিদিন একবেলা তাও খেজুর দুধ এসব খেয়ে দিন অতিবাহিত করতো, নিয়ন্ত্রণ কেমন ছিল, তারপরও অধৈর্য হননি, নিয়ন্ত্রণ হারাননি। এরপরে তার আওলাদগণ যারা ছিল তাদেরকে দেখেন, তার সাহাবিগণ কেমন ছিল। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ন্ত্রণ নিয়েই, ম্যানেজমেন্ট নিয়েই একজন সাহাবি আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে সদস্য বেশি কিন্তু রোজগার কম, সদস্য বেশি রোজগার কম। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজগার কম সদস্য বেশি আসলেই তো অসুবিধা, এখন কি করা যায়। তো বলেন হুজুর আপনার কাছেই আসছি আমি পরামর্শ নেওয়ার জন্য, আমার সদস্য বেশি কিন্তু ইনকাম কম হওয়ার কারণে অতটুকু ম্যানেজ করতে আমি পারতেছি না, হয়তো দেখা গেছে প্রতিদিন একবেলা খাবারের প্রয়োজন কিন্তু সবাইকে একবেলা দিতে পারি না, হয়তো বা দুই চারজন খায় বাকিরা না খেয়ে থাকে, এরকমের পরিস্থিতির মধ্যে চলে আসে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে এই হিকায়াত বা এই নসিহাতই করলেন কি যদি শুরু থেকেই তুমি নিয়ন্ত্রণ করতে পারতা নিজেকে, তবে হয়তো বা এতটা কষ্টের মুখ তোমাকে দেখতে হতো না। বললেন সেটা কীভাবে হুজুর? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি তোমার ছেলেরা আছে, হ্যাঁ আছে, তাদেরকে যদি কোনো একটা বিজনেস ধরিয়ে দিতা, কোনো ব্যবসা করা শুরু করে দিতা বা কোনো কাজের মধ্যে লাগিয়ে দিতা, অনেক মানুষ আছে বাগানে পানি দেওয়ার জন্য লোক খোঁজে, তোমার এক ছেলেকে দিয়ে দিতা, একজন সদস্য কম তো, প্লাস সেও কোনো কর্ম খুঁজে পেত, এরপরে তুমিও যদি কোথাও হিজরতে যেতে, এভাবে করে যদি তুমি শুরু থেকে নিয়ন্ত্রণ করতে পারতাম নিজের ফ্যামিলিকে, তবে হয়তো বা আজকে এই কষ্টের মুখ তোমাকে দেখতে হতো না। তো এরপরে সে বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুব ভালো একটি পরামর্শ দিয়েছেন, আমি এখন থেকে চেষ্টা করি আমার সন্তানদেরকে কোনো না কোনো কর্মে দেওয়ার জন্য। তো এই যে নিয়ন্ত্রণ নিজের ফ্যামিলিকে, এটাও কিন্তু একজন একটা মানুষের মধ্যে গুণ থাকা দরকার। এখন দেখা গেছে ছেলে সন্তানের কাজের বয়স হয়ে গিয়েছে বা লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন কর্মের দরকার একটা, না বাবার দিক থেকে কোনো চেষ্টা আছে, আছে অনেক কিছু, একদিন তো এটা ফুরিয়ে যাবে, আসলে একদিন ফুরিয়ে যাবে। এই যে নিয়ন্ত্রণের বিষয়টা নিজের ফ্যামিলিগতভাবে এটাও দেখা দরকার, নিজ সন্তানকে আমি কোন শিক্ষা শিক্ষিত করব এটাও দেখা দরকার, নিজের পরিবারকে আমি কিভাবে চালাবো সেটাও দেখা দরকার, এটাও নিয়ন্ত্রণ করা দরকার। এরপরে ফ্যামিলির মধ্যে অমিল আছে, মিল মহব্বত নেই, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটাও আমাদের দেখা দরকার। অনেক সময় হয়েছে দর্শকের কিছু কল ছিল, অনুরোধের কালাম, আমরা হয়তো বা টাইম শেষ হয়ে যাবে আমাদের, জি ফজলুর রহমান ভাই থেকে কিছু অনুরোধের কালাম আমরা শ্রবণ করি। প্যাকেজ যদি থাকে তো আমাকে অবশ্যই জানাবেন, কালামের পরে ইনশাল্লাহ তাআলা প্যাকেজ আমরা নেওয়ার চেষ্টা করব। জি ফজলুর রহমান ভাই, অনুরোধের কিছু কালাম ছিল, শুনিয়ে দিন আমাদের।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আরটিয়ানাই ফয়শানাই কেনে যাইতাম সোনার মদিনায়, কেনে যাইতাম মনে হতে যাই বল্লাই, কিন্তু টিয়া ফয়শানাই মনে হতে যাই বল্লাই, কিন্তু টিয়া ফয়শানাই মনে হর ফাকির মত, মনে হর ফাকির মত ওরাল মরতাম। টিয়ানাই ফয়শানাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আই যদি ঐতাম কাশর তারা, সাই থাকতাম মদিনা মনোবারা, সাই থাকতাম মদিনা মনোবারা। আই যদি ঐতাম কাশর তারা, সাই থাকতাম মদিনা থাকতাম মদিনা মনোয়ারান, শোক ফাগাই সাই থাকতাম, শোক ফাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম। আরটিয়ানাই ফয়শানাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনাত। আই হতে যাইয়ুম হতে যাই নবীর রজত সালাম দিয়ুম, হতে যাই নবীর রজত সালাম দিয়ুম সোনার মদিনাত। আই হতে যাইয়ুম হতে যাই নবীর রজত সালাম দিয়ুম, হতে যাই নবীর রজত সালাম দিয়ুম, নবীর রজত সালাম দিলে, নবীর রজত সালাম দিলে মনত শান্তি ফাইতাম। আরটিয়ানাই ফয়শানাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম মনে হতে যাই বল্লাই, কিন্তু টিয়া ফয়শানাই মনে হতে যাই বল্লাই, কিন্তু টিয়া ফয়শানাই মনে হর ফাকির মত, মনে হর ফাকির মত ওরাল মরিতাম। আরটিয়ানাই ফয়শানাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আই সোনার মদিনাই কেনে যাইতাম।
আল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, যে প্যাকেজটি এখন দেখাবো ইনশাআল্লাহ তাআলা, সেটা আমাদের লিয়াকত ভাইয়ের যে ডিপার্ট রয়েছে এই ডিপার্টের সাথে সম্পর্কিত, সবাই তালিমের এক ইসলামী ভাইয়ের স্কুল স্টুডেন্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ভিডিও প্যাকেজটি দেখি, এরপরে লিয়াকত ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। যে প্যাকেজটি দেখিয়ে দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিসান আক্তারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমি মাদিনা কাফেলাতে 3 দিনের সফরে এসেছি। এখানে এসে নামাজ সম্পর্কে যে সঠিক নিয়ম, হুজুর সুন্নত, হুজুর সঠিক নিয়ম এবং বিভিন্ন আরও অনেক সুন্নত শিখেছি। এখানে এসে জীবনের অনেক ফজিলত লাভ করেছি। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আসেন, জীবনে সঠিক চলার পথ বেছে নেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, একজন কলেজ স্টুডেন্ট থেকে আমরা তার অভিমত শ্রবণ করলাম। সে মাদানী কাফেলায় সফর করার জন্য এসেছে, মাদানী কাফেলায় সফর করছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে বিভাগটি রয়েছে আমরা এখন দেখলাম, আমাদের লিয়াকত ভাই পুরো বাংলাদেশে এটা নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা বিভাগের মধ্যে স্টুডেন্টদের মধ্যে। তো লিয়াকত ভাই, সামনে এমন কোনো কোর্স আছে ছাত্রদেরকে নিয়ে?
মাশাআল্লাহ, আপনি জেনে খুশি হবেন, ইনি মানে জাফলংয়ে আমাদের যেটা ডিসেম্বর মাসে একটা অনেক বড় তরবিয়তি কাফেলা হয়েছিল স্টুডেন্টদের, সেটা তো উনি প্রথমবারের মতো সফর করেছে। এর আগে দাওয়াত ইসলামীকে চিন্তা না, ওনার একটা ফ্রেন্ডের মাধ্যমে রিফাত ভাই, উনিও কুমিল্লাতে থাকেন কিন্তু উনিও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়েন, তো ইনার সাথে ওখানে পরিচয় হয়েছিল আমার। তো উনি শুরু শুরুতে নামাজ কীভাবে পড়তে হয় সেটাও জানতো না, ওনার মতোই উনি নামাজ পড়ত, নামাজের অনেক ভুল ছিল উনি, আল্লাহ তালা মাফ করুক। কিন্তু উনি ওখানে এসে এমন জজবা পেয়েছে, ওখান থেকে গিয়ে মাদানী, আচ্ছা উনি ওই দিনই কিন্তু মাদানী লেবাস পরে এসেছে,
আমি এখন দেখলাম ভিডিওতে মাদানী লেবাস
পরা, মানে প্রথম মাদানী কাফেলা ওখানে। কিন্তু
একজন কলেজ স্টুডেন্ট, সে তার লাইফে সর্বপ্রথম মাদানী কাফেলা সফর করতে গেল আর সেখানে গিয়ে নিজের লেবাসকে পরিবর্তন
করলো। এরপর উনি আমাদের যেটা গত রাজশাহীতে একটা স্বাধীনের ফয়জানের নামাজ কোর্স হয়েছে, ওখানে উনি নামাজ কোর্স করেছে। আর উনি আলহামদুলিল্লাহ ওনার পুরো ভার্সিটিতে বলেন, ওনার পুরো এলাকা বলেন, এখন উনি মাদানী কাজের ধুম মাচাচ্ছে। অর্থাৎ উনি মাদানীর কাজ ছাড়া কিছু বুঝতেছেই না। আর মুর্শিদের এত দিওয়ানা, উনি বাপার মুরিদ হয়েছে, মুর্শিদের এত দিওয়ানা যে মুর্শিদ মুর্শিদ যা মুর্শিদ বলে তাই করতেছে। একজন মানে ইউনিভার্সিটির ছেলেকে দাওয়াত ইসলামী কি বানিয়ে দিয়েছে, এটাই হচ্ছে দাওয়াত ইসলামের কারণ। যে আলহামদুলিল্লাহ এখন তো আর রোজা চলে আসতেছে, তো এখন যেটা একমাত্র মাদানী কাফেলা জারি আছে এটাতেও কিছু স্টুডেন্ট সফর করতেছে, তো আমাদের নিয়ত আছে যে এখন আমরা স্টুডেন্টদেরকে সামনে ইতিকাফ আসতেছে, ইতিকাফে ইতিকাফ করাবো এক মাসের বা এরপর শেষ 10 দিনের, এর পরবর্তী রোজার পরে ঈদের পরে আমরা আবারও 7 দিনের নামাজ কোর্স ইনশাল্লাহ চেষ্টা করবো শুরু।
আপনার 7 দিনের নামাজ কোর্সের মাধ্যমে আমি যতটুকু দেখলাম প্রায় পুরো বাংলাদেশের মধ্যেই মোটামুটি ভালোই স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে এর মধ্যে,
তারা অনেকের জীবনের মধ্যে পরিবর্তন এসেছে, যারা মানে কিছু জানতোই না, যারা জীবনের প্রথম নামাজ কোর্স করেছে এরা এখন মাদানী কাজে ধুম মাচাচ্ছে তাদের এলাকায়।
মাশাআল্লাহ। আমাদের নারায়ণগঞ্জেও একটি ফয়জানে নামাজ কোর্স হয়েছিল 7 দিনের, সেখানের কিছু যারা কোর্স করেছেন এমন কিছু ইসলামীদের সাথে আমার দেখা হলো, তো তারাও নিজের অভিমত দিল যে বারবার দরকার, এমন একটি কোর্স বারবার দরকার। যদি তিনি বললেন কি আমার লাইফে যদি আমি প্রতি মাসে একবার করতে পারি সেটাও আমার জন্য দরকার, কেননা বারবার নামাজটা শিখ হবে, বারবার যখন শিখতে পারবো তখন আমার নামাজটা আরো ভালো হবে, আরো শুদ্ধ হবে। আসলেই দরকার সবাই তালিম, অর্থাৎ শিক্ষা বিভাগ নিয়ে লিয়াকত ভাই কাজ করছেন পুরো বাংলাদেশে, আল্লাহ তালা বরকত দান করুক। আর আমিও দাওয়াত দিব স্টুডেন্ট যারা আছেন কলেজে ইউনিভার্সিটিতে, রমজানের 1 তারিখ থেকে না পুরো রমজান মাসের ইতিকাফ হবে স্টুডেন্টদেরকে নিয়ে ইনশাআল্লাহ তালা, আপনারা অংশগ্রহণ করুন। রমজান মাস এমনিতে ফ্রি থাকি বেশিরভাগ আমরা, তো চেষ্টা করি ইতিকাফ করার জন্য, যাতে করে কিছু শিখতে পারি, আমল আখলাক যেন আমাদের শেখা হয় এবং রমজান মাসটা যেন মসজিদে ভালো মতো আমরা অতিবাহিত করতে পারি, এটাও নিয়ন্ত্রণের একটি বিষয় আছে।
জি জি, এখন যদি থেকে যদি আমি নিয়ন্ত্রণ করে এটা করে ফেলতে পারি তাহলে এটা ভবিষ্যতে অনেক বড় কাজ।
এখন থেকে যদি ম্যানেজ না করতে পারি সেই
আমি অনেক সময় দেখা যায়, যেমন অনেক সময় আমরা যখন দাওয়াত দিই তখন স্টুডেন্টরা বলে যে হুজুর আমাদের সময় নাই বা ইয়ে, এখন কিন্তু সময় আছে। আর যখন যেমন দেখেন আমাদের 7 দিনের নামাজ করছে একটা সারা এই জন্য পড়েছে, এই যে এখন লকডাউন ছিল, স্কুল কলেজ বন্ধ ছিল, স্টুডেন্টরা কিন্তু সময় পেয়েছে, সবাই তো আর সফর করে নাই, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তারাই সফর করতে পেরেছে,
আর তারা কিছু পেয়েছে
পেয়েছে কামিয়াব হয়েছে, তারা নিজেদের নামাজকে সঠিক করতে পেরেছে আর রুহানিয়ত মিলেছে অনেক।
সুবহান,
জাকির ভাই দাওয়াত ইসলামের কোর্স গুলোতে এত রুহানিয়ত, এত রুহানিয়ত কেউ যদি সফর না করে না কেউ বুঝবে না। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হয়তো বা মানে কি বলবো, এখানে বাহার এমন এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও নসিব হয়েছে।
সুবহানাল্লাহ,
এটাই হচ্ছে দাওয়াত ইসলামী ভাই। আর দেখেন এরা তো আওয়াম ছিল, সাধারণ পাবলিক ছিল, এদের উপর আকাইলি সিস্টেম দয়া কেন করেছে, কুরবানি দিয়েছে
আল্লাহ, এদের কুরবানি
দিয়েছে 7 দিন, এরা কুরবানি দিয়েছে। বাকি তো বাংলাদেশে তো স্টুডেন্টদের অভাব নেই, এদেরকে কবুল করেছে বিদায়ী, এরা নামাজ কোর্সটাতে এসেছে, এরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যে এই নামাজ কোর্সটাতে এসেছে। এজন্য আমি আপনাদেরকে দাওয়াত দিব, ছাত্র যারা আছে কুরবানি দেন, এক মাসের পারতেছেন না আপনি শেষের দশ দিনের ইতিকাফ করেন, অনেক কিছু মিলবে আপনার, অনেক কিছু
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দাওয়াত ইসলাম আজ আপনাকে আমাকে হাত ধরে টানতেছে,
বেশক
এবার চলে আসেন, উঠে আসেন এখান থেকে, নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজেকে পরিবর্তন করুন, নিজের ব্যাপারে একটু ভাবুন, নিজের ব্যাপারে একটু চিন্তা করুন। দর্শক শ্রোতা,
আর জাকির ভাই দেখেন না আমরা কি ছিলাম, নিজেকে চিন্তা করে একটু, মানে নিজেকে চিন্তা করলে অনেক কিছু, যে আমরা কোথায় ছিলাম, আমার এলাকার মানুষরা আমাদেরকে দেখে এখন গর্ব করে,
রাইট,
যে এ কেমন ছিল, এ কি হয়ে গেছে, এখন মানুষ আমাকে পরিচয় দিতে তারা গর্ব নিয়ে পরিচয় দেয় যে না আমাদের এলাকায় এরকম একটা মানুষ আছে,
আছে
আমাদের এলাকায়।
যখন কোথাও যায় আর কোন মুবাল্লিগের সাথে দেখা হয়, তখন নিজের পরিচয়টা দেওয়ার আগেই মুবাল্লিগের পরিচয়, তার এলাকায় থাকা মুবাল্লিগের পরিচয় দেয়, অমুক ব্যক্তিকে চিনেন না, আমি তার এলাকার লোক,
তার এলাকার লোক। এটা বলে অনেকে বলে বলে না যে মাদানী চাইলে ওকে দেখেন, সে আমার এলাকায় থাকে, এটা গর্ব করে মানুষ। তো এই যে মানে এটা হচ্ছে দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী এমন করে দিচ্ছে মানুষদেরকে, যারা যেটা মা বাবাও করতে পারেনি, যে মা বাবা আমাকে, এটা মা বাবার আমি বলবো না, ব্যর্থতা বলবো না, যে মা বাবা আমাকে মাথায় টুপি দেয়াতে পারেনি, সে দাওয়াত ইসলামী আজকে আমাকে পাগড়ি পরে,
এটা তো ওলামা ইকরামও বলে ভাই, কি বলে ওলামা ইকরাম, যে মানুষের মাথায় আমরা হাজার বার ওয়াজ নসিহত করে মানুষের মাথায় টুপি পরাতে পারিনি, কিন্তু আমির আহলে সুন্নাত ওই মানুষের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছেন, এটা যেমন তেমন ব্যাপার না
আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকা দিয়ে আসতেছিলাম, আমারই সমবয়সী একটা ছেলে, মানে আমার আমার বাড়িরই আমার সমবয়সী ছেলে, তো তারা তো দেখে আমাকে লিবাস পরা অবস্থায়, তো ওই দিন বলতেছে যে আসলে এখন তুমি যখনই হেঁটে যাও লাগে যে একটা দুলহা হেঁটে যায়,
মাশাআল্লাহ।
মানে এরা আসলে জিনিসটাকে কত পজিটিভ, আর এরা বলে আমরা যদি এরকম হতে পারতাম, এরা নিজেদের মধ্যে এই জিনিসটা আনে, কিন্তু আমরা যখন নতুন নতুন যখন এই লেবাস পড়েছিলাম অনেক মানুষের
অনেক ধরনের কথা শুনতে হয়েছিল,
কিন্তু এখন এটা মানুষ এখন তামান্না করতেছি আমরা যদি এরকম হতে পারতাম,
রাইট।
দাওয়াত ইসলামী,
আচ্ছা যখন আমরা শুরুতে শুরুতে আসছিলাম মল, আপনার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে,
সবার সাথে হয়েছে,
সুন্নতি লেবাস পরা ধরলাম বা দাড়ি রাখা শুরু করলাম, তো ওই সময়টা মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে, যদি ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম,
বাস্তব বাস্তব জাকির ভাই, এটা আমরা এই পর্যন্ত আসতে পারতাম না,
এই পর্যন্ত আসতে পারতাম না, এত দিন ইসলামের কাজ করা,
নেকি দাওয়াত দেওয়া, বলছেন আপনি এরকম অনেকে নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলেছে,
আমার সাথে মাদানী কাফেলা করা ইসলামী ভাইয়েরা নিয়ন্ত্রণ হারিয়ে এখন তারা দুনিয়া কাজে লেগে গেছে, আবার তারা মাদানী লেবাস ওয়ালা ছিল, তারা এখন মানে লেবাস তো দূরের কথা,
নিয়ন্ত্রণ একটা বড় বিষয় এখানে,
আচ্ছা লেবাস তো শর্ত না, না দাড়ি রাখা তো ওয়াজিব, এই দাড়ি পর্যন্ত তাদের মুখ থেকে চলে গেছে নিয়ন্ত্রণ হারানোর কারণে, দুনিয়া তাদেরকে ঘিরে ধরার কারণে, এই যে আল্লাহ তাআলার দয়া, এটা আসলে
আসলে অনেক বড় দয়া, পীরো মুর্শিদের দয়া আছে,
ফয়েজ আছে এই জন্য, আলহামদুলিল্লাহ, নাহলে আমরা কিন্তু এতটুকু আসতে পারতাম,
কখনো সম্ভব ছিল না,
আর ভবিষ্যতেও যে এরকম থাকবে এটা জানি না, আল্লাহ তাআলার কাছে বাস দোয়া আমাদের যাতে মৃত্যুটাও এই লেবাস, এই দাড়ি শরীফ যা আছে সুন্নতি যেটা আছে
মহলের মধ্যে আল্লাহ
তাআলা আল্লাহ
তাআলা মৃত্যু দান করুন, সাজিদ ভাইয়ের মতন দোয়া পেয়ে যায়,
কোনো আমল করতে পারি বা না পারি অন্তত সুন্নত নিয়ে তো কবরে যেতে
পারবো, কবরে যেতে পারবো, রাইট। এটাই শেষ কিছু সম্বল থাকে মানুষের সাথে, যেমন ধরেন গিয়ে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো, সে অসুস্থ হওয়া অবস্থায় না নেকির দাওয়াত দিতে পারতেছে, না মাদানী চ্যানেলে বয়ান করতে পারতেছে, না ওই আগের মতো ইবাদত করতে পারতেছে, শেষ মুহূর্তটা এখন তার আছে কি সুন্নাতে মোবারাকা, এটা নিয়েই যদি কবরে যাওয়া যায়, আর যদি মহলের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেকামত দান করুক আমাদের সবাইকে, দাওয়াত ইসলামীতে থেকে যদি আমরা যেতে পারি, তো এটা মনে করব আমার জন্য এর চাইতে আর বড় পাওয়া কিছু হতে পারে না। আমরা কিছুদিন পূর্বে সাজিদ আত্তারি রহমতুল্লাহি তাআলার জানাজা দেখলাম, তার ইন্তেকাল দেখলাম, তার দাফন কাফন দেখলাম, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তার জন্য কত ইসালের সওয়াব আসছে, কত জায়গা,
আপনি দেখেন একজন সাধারণ মানুষ মারা গেলে তার জন্য কি হয়, ইসালের সওয়াব তো আমরা জানি না, এলাকার মানুষ অনেকে জানেই না ইসালের সওয়াব কি, কিন্তু আমি অন্তত আমার পরিবার থেকে কিছু পাই না পাই, আমার দাওয়াত ইসলামী থেকে,
আমার দাওয়াত ইসলামী তো আমাকে দিবে কিছু
একটা, রাইট, ইনশাআল্লাহ দিবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় আমরা রেখেছিলাম দর্শক শ্রোতা, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ শেখার, নিয়ন্ত্রণ করার আমরা চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, নিয়ন্ত্রণ হারিয়ে আপনি কিছুই করতে পারবেন না, নিয়ন্ত্রণ হারিয়ে তারপরে অনুশোচনায় আর অনুশোচনা, তারপরে আফসোস আর আফসোস, এটা ছাড়া আর কোনো লাভ আপনি পাবেন না। তো এই জন্য আগেই বুঝি, একটা কথা ছোটোবেলা থেকে শুনে আসছি আমি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অর্থাৎ কাজটা করার আগে আমি দশবার ভাবি এরপরে কাজটা করি, নিয়ন্ত্রণ হারানোর পূর্বে আমি ভাবি এখানে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে আমার পরবর্তীতে আমার কী হবে। তো যখন আমরা চিন্তাভাবনা করে কাজটা করব, আশা করি নিয়ন্ত্রণ হারাবো না আর কাজগুলো যদিও আপনার অল্প ওই সময়টা মনে হবে কি এটা একটু কষ্টদায়ক, কিন্তু পরবর্তীতে আপনার কাছে এটাই ফলাফল দাঁড়াবে কি আপনি ভালো কিছু করেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া জানাই লিয়াকত ভাই আজকের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য, দর্শক শ্রোতার সাথে ইনশাআল্লাহ তাআলা আবার উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাতের নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, আনতা শামসু আনতা বদরুন আনতা নূরুন ফাওকা نورين انت اكسير وغالي انت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مري مولير بدونا বুঝাইলে কে হো বুঝে না, শুনাইলে কে হো শুনে না, শুনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা, খো সালাম শমআ বজমে হিদায়ত পেলা, খো সালাম শব আসরা কে দুলা পে দাইম দুরুদ নশায়ে, বজমে জন্নত পেলা, খো সালাম গাসে আজম ইমাম উত্তাকা, ওয়ান্নকা জলবায়ে শানে কুদরত পেলা, খো সালাম কাশ মহশর মে জব উনকি আমদ হো, আর ভেজে সব উনকি শাকত পেলা, খো সালাম ডালে দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা, খো সালাম ফয়জ সে জিলকেলা, খো নামাজি বনে ফয়জ সে জিনকেলা, খো ইমামে সজে উস আমিরে আহলে সুন্নত পেলা, খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা, খো সালাম শমআ বজমে হিদায়ত পেলা, খো সালাম।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك, سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك, سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك, الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله, لا اله الا الله محمد রহমত
পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।